বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম। لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من ذا الذي يشفع عنده لا تأخذه سنة ولا نوم له ما في السماوات والأرض من ذا الذي يشفع يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত সব কিছুর ধারক, তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না, আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর, এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে, বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন, তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না, তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না, তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম। শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন farstoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/farstoday.bn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/farstoday.bangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠানমালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি।
জীবনশৈলী। প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। জীবনশৈলীর আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি নাসির মাহমুদ।
গত আসরে আমরা সুন্দরভাবে জীবনযাপনের জন্য চিন্তা ও বিবেকের গুরুত্ব নিয়ে আলোচনা করেছি। আজ আমরা এ বিষয়ে আরও আলোচনার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই আছেন।
ভালোভাবে জীবনযাপনের পথে প্রথম পদক্ষেপ হচ্ছে চিন্তা ও বিবেক বুদ্ধিকে কাজে লাগানো। মনের উপর নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে। চিন্তার প্রধান বিষয় হওয়া উচিত সৃষ্টিকর্তা ও সৃষ্টিজগৎ। আমাকে কে সৃষ্টি করেছেন, কেন সৃষ্টি করেছেন, আমি কি সৃষ্টিকর্তার সৃষ্টির উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করছি নাকি মন যা চাইছে সেভাবে চলছি, এসব বিষয়ে মানুষের চিন্তার প্রধান খোরাক হওয়া উচিত। সর্বোপরি যে কোনো বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতে হবে, নিজের মন নিয়ে নিজেকেই কাজ করতে হবে। মানুষ যত বেশি চিন্তা ও বিবেককে কাজে লাগাবে তত বেশি তার শানিত হবে এবং উত্তম উপায়ে জীবনযাপনের ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। যাদের চিন্তা শক্তি ও বিবেক শানিত তারা তাদের মনের উপর সহজেই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেন এবং জীবনের সব পর্যায়ে সঠিক পন্থায় অতিক্রম করতে সক্ষম হন।
সময় ব্যবস্থাপনা বিষয়ক বিশেষজ্ঞ আলেক ম্যাকেঞ্জির মতে, ভালোভাবে চিন্তা না করেই কোনো কাজে হাত দেওয়ার কারণেই অনেক মানুষ ব্যর্থতায় পর্যবসিত হন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সব নবী রাসুল চিন্তা শক্তি এবং আকল বা বিবেককে কাজে লাগানোর নির্দেশ দিয়ে গেছেন। আকল বা বিবেক হচ্ছে সেই শক্তি যা দিয়ে মানুষ সত্য উপলব্ধি করতে পারে। এর বিপরীত শক্তি হচ্ছে নফস বা প্রবৃত্তি। অনেকে এটাকে অনিয়ন্ত্রিত মন হিসেবেও উল্লেখ করে থাকেন। নফস বা প্রবৃত্তি হচ্ছে লাগামহীন পশুর মতো। এই নফস মানুষকে যেদিকে ইচ্ছা সেদিকে টেনে নিয়ে যায় এবং জীবনকে সংকটময় করে তোলে। এ কারণে নফসকে আকল বা বিবেকের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে হয়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকল বা বিবেককে অজ্ঞতা থেকে দূরে থাকার সবচেয়ে বড় মাধ্যম হিসেবে উল্লেখ করে বলেছেন, আকল বা বিবেক মানে হল অজ্ঞতার পথ রুদ্ধ করা।
নফসে আম্মারা হচ্ছে সবচেয়ে ঘৃণ্য পশুর মতো, কাজেই তার পায়ে যদি বেড়ি পরানো না হয় তাহলে তা দিশেহারার মতো ঘুরে বেড়ায়। আর এই নফসে আম্মারার পায়ে বেড়ি হল এই আকল বা বিবেক। বিবেকের মাধ্যমে নিজেকে নফসে আম্মারা থেকে মুক্ত রাখতে হবে। বলা হয়ে থাকে, একবার এক অজ্ঞ ব্যক্তি অ্যারিস্টটলের কাছে গিয়ে সেখানে উপস্থিত একজন বিজ্ঞ ব্যক্তির নানা সমালোচনা করলেন এবং তার সম্পর্কে মন্দ কথা বললেন। এ সময় বিজ্ঞ লোকটি চুপ না থেকে অজ্ঞ লোকটিকে আক্রমণ করে কথা বললেন, কিন্তু অ্যারিস্টটল অজ্ঞ লোকটিকে কিছুই বললেন না। তিনি বিজ্ঞ লোকটিকে এ ধরনের আচরণের জন্য বকা দিলেন।
বিজ্ঞ লোকটি অবাক হয়ে অ্যারিস্টটলকে বললেন, আপনি কেন আমাকে বকা দিচ্ছেন? খারাপ কথা বলা তো সে আগে শুরু করেছিল। এছাড়া ওই ব্যক্তি হল অজ্ঞ মূর্খ, কিন্তু আমি জ্ঞান অর্জন করেছি। এ সময় অ্যারিস্টটল বলেন, আমি ঠিক এ কারণেই তোমাকে বকা দিয়েছি, কারণ তুমি জ্ঞানী লোক। একজন বিজ্ঞ লোক অজ্ঞ লোককে চেনে, তার অজ্ঞতা সম্পর্কে জানে, কারণ বিজ্ঞ লোক নিজেও একসময় অজ্ঞ ছিল, পরে সে জ্ঞানী হয়েছে। কিন্তু একজন অজ্ঞ লোক জ্ঞানী লোককে বুঝতে পারে না, কারণ সে তখনও জ্ঞানী বা বিজ্ঞ হয়ে ওঠেনি।
পবিত্র কোরআন ও হাদিসে বলা হয়েছে, আকল বা বিবেক যদি কোনো কিছুকে সঠিক মনে না করে তাহলে সেটাকে সঠিক মনে করা বা বিশ্বাস করার কোনো অধিকার মানুষের নেই। বিবেক যেসব বৈশিষ্ট্যকে অপছন্দনীয় বলে মনে করে সেগুলোকে পছন্দনীয় হিসেবে তুলে ধরার এবং যেসব কাজকে মন্দ বলে মনে করে সেগুলো সম্পাদন করার অধিকার মানুষের নেই। ইসলাম মানুষকে বিবেকবান হিসেবে গড়ে তুলতে চায়। এ কারণে সূরা ইউনুসের 100 নম্বর আয়াতে বলা হয়েছে, যারা চিন্তা করে না আল্লাহতালা তাদের উপর অপবিত্রতা আরোপ করেন। আকল ও বিবেকের মাধ্যমেই মানুষ তার জীবনকে আরও সুন্দর করে সাজাতে পারে। একজন মানুষের সঙ্গে অপর মানুষের পার্থক্য হচ্ছে তার চিন্তা চেতনা ও বিশ্বাস। প্রতিটি মানুষই তার চিন্তা বিশ্বাস অনুযায়ী তার জীবন পরিচালনা করে। তারাই সফল হয় যারা ইতিবাচক, উন্নত ও সৃজনশীল চিন্তা করে। আর যারা নেতিবাচক চিন্তা করে ও অজ্ঞতার অন্ধকারে ডুবে থাকে, তারা তার জীবনকেও অন্ধকারের দিকে ঠেলে দেয়।
মানুষের জীবনটা কেমন হবে তার অনেকটাই নির্ভর করে তার নিজের ওপর। মানুষের জীবনে সমস্যা ও সংকট থাকবেই, কিন্তু তারাই বুদ্ধিমান ও বিবেকবান যারা এই কঠিন সময়ে ও কঠিন পরিস্থিতিতেও আল্লাহর উপর ভরসা রাখেন। আসলে মানুষের চিন্তা ও দৃষ্টিভঙ্গির উপরই অনেক কিছু নির্ভর করে। যেমন ধরুন, একজন বাবা তার সন্তানের অসুস্থতার কথা শোনার পর যদি হতবিহ্বল হয়ে বসে থাকে এবং চিকিৎসার কোনো উদ্যোগ না নেয়, তাহলে সে ব্যক্তিকে বুদ্ধিমান ও বিবেকবান বলা যাবে না। বরং সেই ব্যক্তিকেই সঠিক বুদ্ধির অধিকারী বলতে হবে যিনি সন্তানের অসুস্থতার কথা শোনার পর চিকিৎসার জন্য সবচেয়ে ভালো চিকিৎসকের সন্ধান করতে থাকেন।
জাফর সাদিক আলাইহিসসালাম বলেছেন, একবার এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে কিছু পরামর্শ চাইলেন। তখন রাসূলে খোদা 3 বার একই প্রশ্ন করলেন। মহানবী বললেন, আমি যে পরামর্শ বা দিক নির্দেশনা দেব সেটা কি আপনি পালন করবেন?
এ প্রশ্নের জবাবে ওই ব্যক্তি বলেন, জি রাসুলে খোদা, আমি অবশ্যই পালন করব। রাসুলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনার প্রতি আমার পরামর্শ হল, যখনই কোনো কাজ করতে চাইবেন তখনই এর পরিণতির বিষয়টি চিন্তা করবেন। যদি দেখেন যে পরিণতি ভালো হবে তাহলে ওই কাজ করবেন, আর যদি মনে হয় কাজটির পরিণতি খারাপ হতে পারে তাহলে তা থেকে বিরত থাকবেন। এই ঘটনা থেকে বোঝা যাচ্ছে রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেবে চিনতে কাজ করাকে কতটা গুরুত্ব দিতেন।
প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা সবাই ভেবে চিনতে কাজ করব এবং সব ক্ষেত্রে বিবেক বুদ্ধিকে কাজে লাগাতে সক্ষম হব, এ প্রত্যাশার মধ্য দিয়ে জীবনশৈলীর আজকের আসর এখানেই শেষ করছি।
কথা হবে আবারও পরবর্তী আসরে, তখনও আপনারা আমাদের সঙ্গ দিবেন এ প্রত্যাশা রইল।
ধরনীর বেহেশত মসজিদ,
শ্রোতাবন্ধুরা, ধরনীর বেহেশত মসজিদ শীর্ষক ধারাবাহিক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমি নাসির মাহমুদ
ও আমি গাজী আব্দুর রশিদ।
মসজিদ হচ্ছে আল্লাহর ঘর এবং বান্দার ইবাদত বন্দেগীর স্থান। মহান আল্লাহ তাঁর সঙ্গে সাক্ষাৎ ও নৈকট্য লাভের লক্ষ্যে আমাদের জন্য মসজিদকে নিজের ঘর বলে ঘোষণা করেছেন। গত আসরে আমরা মসজিদের আদব বা শিষ্টাচার নিয়ে আলোচনা করেছি, আজও আমরা মসজিদের আরও কিছু আদব সম্পর্কে কথা বলব, আর অনুষ্ঠানের শেষ দিকে থাকবে মসজিদুল হারামের আরও কিছু অংশের পরিচিতি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের আসর।
পাক পবিত্রতার সঙ্গে মসজিদে উপস্থিত হওয়া আল্লাহর ঘরের একটি বড় আদব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পবিত্রতা অর্জন করে নিজের ঘর থেকে বের হয় এবং মসজিদে গিয়ে জামায়াতে নামাজ আদায় করে, তার জন্য ফেরেশতারা এই বলে আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ, এই ব্যক্তিকে আপনি ক্ষমা করে দিন, ওকে আপনার রহমতের ছায়াতলে আশ্রয় দিন। আত্মা ও মনকে পরিশুদ্ধ করার প্রাথমিক শর্ত হচ্ছে শরীর ও পোশাক পবিত্র করা। সূরা তাওবার 108 নম্বর আয়াতে শেষ অংশে বলা হয়েছে, সেখানে অর্থাৎ মসজিদে সেসব লোক উপস্থিত হয় যারা পবিত্র হতে চায় আর আল্লাহ পবিত্রদের ভালোবাসেন। অন্যদিকে সূরা আরাফের 31 নম্বর আয়াতে বলা হয়েছে, হে আদম সন্তান, মসজিদে যাওয়ার সময় সাজসজ্জা পরিধান করো।
পার্থিব জীবনে আমরা যখন কোনো অনুষ্ঠানে যাই তখন চেষ্টা করি নিজের সেরা পোশাকটি পরিধান করতে। এখান থেকে সহজে অনুমান করা যায় মহান সৃষ্টিকর্তার সামনে উপস্থিত হওয়ার জন্য আমাদের কোন ধরনের সাজসজ্জা প্রয়োজন। ইমাম হাসান আলাইহিসসালাম নামাজে দাঁড়ানোর আগে নিজের সেরা পোশাকটি পরে নিতেন। লোকজন তাঁকে এ ব্যাপারে প্রশ্ন করলে তিনি উত্তরে বলেন, আল্লাহ নিজে সুন্দর এবং তিনি সৌন্দর্য পছন্দ করেন। তিনি মসজিদে সেজদা করার সময় পরিপাটি থাকার নির্দেশ দিয়েছেন বলে আমি নামাজ আদায় করার সময় আমার সেরা পোশাকটি পরিধান করি। এছাড়া ইমাম আলী আলাইহিসসালাম বলেছেন, পরিচ্ছন্ন পোশাক আশাক মানুষের মন থেকে দুঃখ কষ্ট ঝেড়ে ফেলে দেয় এবং এই অবস্থায় আদায় করা নামাজ আল্লাহর কাছে বেশি প্রিয়।
পোশাকের পাশাপাশি সুগন্ধি ব্যবহারের উপরও ইসলামে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর আহলে বাইত আলাইহিমুসাল্লাম জামাতে নামাজ আদায় করার আগে শরীরে আতর ব্যবহার করতেন। ইমাম সাদেক আলাইহি সাল্লাম বলেছেন, সুগন্ধি ব্যবহার করে আদায় করা নামাজের সওয়াব সাধারণ নামাজের চেয়ে 70 গুণ বেশি।
নামাজে শুধু বাহ্যিক সৌন্দর্য, সাজগোজ এবং সুগন্ধি ব্যবহারে যথেষ্ট নয়, বরং একাগ্রতাও জরুরি। মসজিদে গিয়ে একাগ্র চিত্ত না হয়ে বাহ্যিকভাবে নামাজের কিছু আনুষ্ঠানিকতা পালন করলে এর কোনো আধ্যাত্মিক সুফল পাওয়া যায় না। হাদিসে এসেছে, মহান আল্লাহ হজরত ঈসা আলাইসাল্লামকে বলেন, তুমি বনী ইসরাইলকে বলে দাও, পরিশুদ্ধ অন্তর, নেক দৃষ্টি এবং পবিত্র হাত ছাড়া তাদের কেউ যেন আমার কোনো ঘরে প্রবেশ না করে। কাজেই এতক্ষণের আলোচনা থেকে প্রকৃত সৌন্দর্য অর্জনকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। প্রথমত, অন্তর হতে হবে পবিত্র, সেখানে কোনো পাপ পঙ্কিলতাকে প্রশ্রয় দেওয়া যাবে না। দ্বিতীয়ত, চোখকে নিয়ন্ত্রণে রাখতে হবে এবং নিষিদ্ধ কোনো ব্যক্তি বা বস্তুর দিকে তাকিয়ে অন্তরকে কলুষিত করা যাবে না। এবং তৃতীয়ত, হাত থাকতে হবে পবিত্র, অর্থাৎ হারাম উপায়ে অর্থ উপার্জনের কাজে হাতকে ব্যবহার করা যাবে না।
তো শ্রোতা বন্ধুরা, এ পর্যায়ে আমরা গত আসরের ধারাবাহিকতায় মসজিদুল হারামের আরও কিছু গুরুত্বপূর্ণ অংশের সঙ্গে পরিচিত হব। কাবাঘর নির্মিত হয়েছে কালো ও কঠিন পাথর দিয়ে, যা এর উপরের গিলাফ সরালে দেখতে পাওয়া যায়। 1040 হিজরি সালে বর্তমান কাবাঘরটি সর্বশেষ পুনর্নির্মাণ করা হয়েছে। আল্লাহনবী হযরত ইসমাইল আলাইহি সালাম সর্বপ্রথম কাবা ঘরের দেয়ালগুলোকে রক্ষা করার লক্ষ্যে এগুলোকে পর্দা বা গিলাফ দিয়ে ঢেকে দিয়েছিলেন। বর্তমানে কাবা ঘর ঢাকতে কালো রঙের গিলাফ ব্যবহার করা হয়, যার উপরের লেখাগুলো স্বর্ণ দিয়ে লেখা। প্রতি বছর হজের মৌসুমের আগে এই গিলাফ পরিবর্তন করা হয়। কাবা ঘরের ভেতরেও রয়েছে আরেকটি গিলাফ, যেটি কয়েক বছর পরপর পরিবর্তন করা হয়। এর কারণ হচ্ছে, বাইরের গিলাফটি রোদ, বৃষ্টি, ঝড় এবং হাজিদের হাতের ছোঁয়ায় নষ্ট হয়ে যায়, কিন্তু ভিতরের গিলাফের এ ধরনের কোনো ক্ষতি হয় না বলে এটিকে প্রতি বছর পরিবর্তন করার প্রয়োজন পড়ে না।
কাবা শরীফের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে জমজম কূপ। হাজরে আসওয়াদের দিকে কাবাঘর থেকে 21 মিটার দূরে এই কূপ অবস্থিত। এই কূপ সৃষ্টির সম্পর্কে বলা হয়েছে, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম নিজের স্ত্রী হাজরা ও শিশুপুত্র ইসমাইলকে আল্লাহর নির্দেশে মক্কার উষ্ণ ও শুষ্ক মরুদ্যানে রেখে চলে যান। তিনি স্ত্রী পুত্রকে আল্লাহর হাতে সঁপে দিয়ে যান। অল্প কয়েকদিনের মধ্যেই বিবি হাজরার কাছে থাকা পানি শেষ হয়ে যায়। এ সময় পানির সন্ধানে তিনি সাফা ও মারওয়া পাহাড়ের মধ্যবর্তী স্থানে 7 বার দৌড়ে যাওয়া আসা করেন, কিন্তু কোথাও পানির সন্ধান না পেয়ে শিশুপুত্রের কাছে ফিরে এসে দেখেন ইসমাইলের পায়ের ধাক্কায় অলৌকিকভাবে মাটি ফেটে পানি বেরিয়ে আসছে। পানিকে চারিদিকে ছড়িয়ে পড়তে দেখে বিবি হাজরা বলে ওঠেন, জম জম, অর্থাৎ থেমে যাও। তিনি পানিকে ছড়িয়ে না গিয়ে এক জায়গায় জড়ো হতে বলতে চেয়েছিলেন, সেই সঙ্গে তিনি নিজে আশপাশের মাটি ও বালু জড়ো করে পানি জমানোর চেষ্টা করেন।
বিবি হাজরা হয়তো ভেবেছিলেন পানির এই ঝর্ণাধারা থেমে যেতে পারে, তাই তিনি নিজের কাছে থাকা পানির পাত্র পূর্ণ করে নেন। কিন্তু জমজমে সে পানি আর কখনোই থেমে যায়নি। সেদিনের ঘটনার কয়েকদিনের মধ্যে জুরহুম গোত্রের লোকজন সেখানে পানির অস্তিত্ব টের পেয়ে যায়। তারা এই পানির উৎসের পাশেই বসতি গড়ে তোলে। ততদিন পানির সে উৎসটি একটি বড় কূপে পরিণত হয়েছে। প্রথম দিকে জমজম কূপের পানি ছিল সেখানকার বসতির একমাত্র পানির উৎস, কিন্তু ধীরে ধীরে আশপাশে আরও কিছু কূপ সৃষ্টি হয়।
প্রতি বছর হজের মৌসুমে কাবাঘরে প্রচুর মানুষের সমাগম হওয়ার কারণে তাদের পানির চাহিদা মেটাতে আরও কিছু পানির উৎসের প্রয়োজন দেখা দেয়। এ কারণে ইসলামের আবির্ভাবের অনেক আগে থেকে মক্কার অন্যতম পেশা ছিল হজের মৌসুমে মানুষের পানির চাহিদা মেটানো। ইসলামের আবির্ভাবের সময় এই দায়িত্ব ছিল রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস বিন আব্দুল মুত্তালিবের হাতে। ইসলাম আসার পর আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব মসজিদুল হারামের আঙ্গিনায় রোকন ও মাকামের মধ্যবর্তী স্থানে প্রথম জমজমের পানি বিতরণের স্থান নির্ধারণ করেন। পরবর্তীতে এই মসজিদ সংস্কার ও এর পরিসর বাড়াতে গিয়ে স্থানটি মসজিদুল হারামের পূর্ব পাশে নিয়ে আসা হয়।
1955 সালে জমজমের পানি উঠানোর জন্য সেখানে পাম্প বসানো হয়। পরবর্তীতে হাজিদের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে মসজিদুল হারামের আঙ্গিনায় আরও কিছু পরিবর্তন আনা হয়, যার মধ্যে ছিল জমজম কূপের পানি উঠানো ও বিতরণের স্থানটি আন্ডারগ্রাউন্ডে নিয়ে যাওয়া। 1964 সালে এই কাজটি সম্পন্ন হয়। এ সময় কূপটিকে ভূপৃষ্ঠ থেকে 5 মিটার গভীরে নিয়ে যাওয়ার পাশাপাশি এটির মুখের আকারকে 1 মিটার থেকে বাড়িয়ে 2.5 মিটার করা হয়। কয়েক বছর আগে জমজম কূপের সেই ভূগর্ভস্থ স্থাপনাও ভেঙে ফেলা হয়। বর্তমানে জমজমের পানি পাম্পের মাধ্যমে মসজিদুল হারামের বাইরে টেনে নিয়ে যাওয়া হয় এবং সেখানে পরিশোধন করার পর পাইপ লাইনের সাহায্যে আবার মসজিদুল হারামে সরবরাহ করা হয়।
জমজম কূপের পানির গুরুত্ব ও তা পান করার ফজিলত সম্পর্কে অনেক হাদিস রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজমকে বলেছেন পৃথিবীর শ্রেষ্ঠ পানির কূপ। তিনি সবসময় এই কূপের পানি পান করতেন। যেখানেই যেতেন অজু করা ও খাওয়ার জন্য সাহাবিদেরকে বলতেন জমজমের পানি নিয়ে আসতে। বর্তমানে সারা বিশ্বের মুসলমানরা হজ বা উমরা করতে মক্কায় গেলে নিকট আত্মীয়দের জন্য উপহার হিসেবে জমজমের পানি নিয়ে আসেন। এটি এখন মুসলিম সমাজের একটি সুন্দর সংস্কৃতিতে পরিণত হয়েছে। তো শ্রোতা বন্ধুরা, ধরনের বেহেশত মসজিদ শীর্ষক আলোচনা থেকে আজকের মতো এখানে বিদায় চাচ্ছি। কথা হবে আবারও আগামী আসরে।
সুন্দর জীবন,
প্রিয় শ্রোতা বন্ধুরা, সুঅভ্যাস গড়ার উপায় শীর্ষক ধারাবাহিক আয়োজন সুন্দর জীবন এ আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্যের কাছে যা আছে তার দিকে কখনোই লোভাতুর দৃষ্টিতে তাকাবেন না। এ ধরনের কাজের কারণে মানুষের দুঃখ, কষ্ট এবং আফসোস অনুতাপ বাড়তেই থাকে। এ ধরনের ব্যক্তি আল্লাহর দেওয়া নিয়ামতকে ছোট করে দেখে এবং আল্লাহর প্রতি খুব বেশি কৃতজ্ঞ হয় না। আপনার চেয়ে খারাপ অবস্থায় যারা আছেন সবসময় তাদের দিকে তাকান। সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের এই হাদিসে অন্যের সঙ্গে নিজেকে তুলনা না করার শিক্ষা দেওয়া হয়েছে। আজকের আসরে আমরা অন্যের সঙ্গে নিজেকে তুলনা করার ক্ষতিকর নানা দিক এবং এই অভ্যাস থেকে মুক্তির উপায় নিয়ে আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে আছেন।
সাধারণভাবেই মানুষ অন্যের সঙ্গে নিজেকে তুলনা করতে অভ্যস্ত। আমরা নানাভাবে নিজেকে অন্যের সঙ্গে তুলনা করে থাকি। সম্পদ, সৌন্দর্য, পেশা, পরিবার, এসব নানা বিষয়ে আমরা অন্যের সঙ্গে নিজেকে তুলনা করি। কখনো নিজের মনের ভেতরে এই তুলনা চলে, কখনো আবার আমরা তুলনার বিষয়টি প্রকাশ্যে আনি। আপনিও এই সমস্যায় ভুগছেন কি না তা বুঝতে পারবেন খুব সহজেই। আপনি যদি এই বিষয়ে চিন্তিত হন যে আপনার সহকর্মীর মতো আপনাকে সুন্দর দেখাচ্ছে কি না, অথবা চারপাশের মানুষগুলোর জীবন আপনার চেয়ে অনেক সহজ কি না, তাহলেই বুঝবেন আপনি নিজেকে অন্যের সঙ্গে তুলনা করছেন। এসব চিন্তা মাথায় আসা মানেই
নিজেকে অন্যদের থেকে কম বা ফালতু মনে করা। এ ধরনের মানুষেরা মাঝে মাঝে নিজেকে নিকৃষ্ট বলে মনে করে, হীনমন্যতায় ভোগে। এটি যে নির্দিষ্ট বয়সে পৌঁছানোর পর শুরু হয় এমন নয়, এটি খুব অল্প বয়সেও শুরু হতে পারে বা বড় বয়সেও শুরু হতে পারে। এছাড়া তুলনাটি পরিবারের কোনো নিকটস্থ সদস্য, বন্ধুবান্ধব, প্রতিবেশী, সহকর্মী এবং অন্যান্য ব্যক্তির সঙ্গেও হতে পারে। অবশ্য এমন কিছু ব্যক্তিও আছেন যারা নিজেকে অপরিচিত কোনো ব্যক্তির সাথেও তুলনা করেন।
গবেষণায় দেখা গেছে যেসব মানুষ সারাক্ষণ অন্যের সাথে নিজের তুলনা করেন তাদের মধ্যে হিংসা, অপরাধবোধ ও অনুশোচনা বেশি থাকে। আমরা যেভাবেই তুলনা করি না কেন, তুলনার অভ্যাসটা আমাদের জন্য ক্ষতি ছাড়া ভালো কিছু বয়ে আনে না। অন্যের সঙ্গে নিজেকে তুলনা করার কারণে প্রথমেই যে ক্ষতিটি হয় তা হলো ক্রমেই মানসিক প্রশান্তি লোপ পেতে থাকে। নিজেকে কারোর সঙ্গে তুলনা করার ফলে অনেক সময় হিংসাত্মক মনোভাব তৈরি হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় এমন ব্যক্তি এমন কারোর সঙ্গে নিজেকে তুলনা করছেন যার সঙ্গে তুলনা করা কোনোভাবেই শোভনীয় নয়, এমনকি কখনোই তিনি সেই ব্যক্তি হয়ে উঠতে পারবেন না। এ কারণে তিনি সেই ব্যক্তির উপর হিংসা করা শুরু করতে পারেন। এ ধরনের আচরণ অন্যের সঙ্গে সম্পর্ক খারাপ করে দিতে পারে। এর ফলে তুলনাকারী ব্যক্তি নিজেই মারাত্মক ক্ষতির মুখে পড়তে পারে।
বেশিরভাগ মানুষই এটা জানেন যে অন্যের সঙ্গে নিজেকে তুলনা করা কোনোভাবেই উচিত নয় এবং এর ফলে নিজেরই ক্ষতি হয়। কিন্তু এরপরও এই অভ্যেস ত্যাগ করতে পারেন না অনেকেই, ঘুরে ফিরে মাথায় অন্যের সঙ্গে নিজের তুলনা চলতে থাকে। এই অভ্যেস থেকে মুক্তি পেতে নিজেকে ভালোবাসতে শিখতে হবে, আর নিজের প্রতি ভালোবাসা জন্মাতে প্রথমেই নিজেকে সঠিকভাবে চিনতে হবে। পাশাপাশি থাকতে হবে আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস না থাকার কারণেই অনেকেই এই সমস্যায় আটকা পড়ে। একজন ব্যক্তির মধ্যে যখন আত্মবিশ্বাসের অভাব দেখা দেয় তখন সবসময় তার মধ্যে এই প্রশ্ন ঘুরপাক খেতে থাকে যে সে কেন সফল হতে পারছে না, সে কেন অন্যের মতো পরিপূর্ণ নয়, অন্যেরা কেন বেশি সফল। এ ধরনের ব্যক্তি তার নিজের মানদণ্ডের ভিত্তিতে সফলতা ও ব্যর্থতার হিসাব কষে নিজেকে ব্যর্থ বলে মনে করে। অনেক সময় দেখা যায় এ ধরনের ব্যক্তিরা প্রকৃতপক্ষে ব্যর্থ নন।
তারা আত্মবিশ্বাসী না হওয়ার কারণে অনেক ক্ষেত্রেই নিজের শক্তি, সামর্থ্য ও সফলতা বুঝতে পারে না এবং নিজেকে ব্যর্থ হিসেবে মনে করে। এটা চিন্তা ও মনের দুর্বলতা। এই দুর্বলতার কারণে তুলনাকারী ব্যক্তি সবসময় অন্যকেই নিজের চেয়ে ভালো অবস্থানে দেখে, হীনমন্যতায় ভোগে, নিজের ভালো দিকগুলো তার নজরে আসে না। আবার অনেকেই অতিমাত্রায় পরিপূর্ণতাকামী, এ ধরনের ব্যক্তিরা সবসময় সব কাজকে সর্বোত্তম উপায়ে সম্পন্ন করতে চান। এই বৈশিষ্ট্যের কারণে নিজের কাজের ব্যাপারে তারা কখনোই সন্তুষ্ট থাকতে পারে না, নিজের সব কাজকেও অপূর্ণ ও ত্রুটিযুক্ত মনে হয়। এ ধরনের ব্যক্তিরা মনে করেন তিনি অন্যের তুলনায় অযোগ্য। নিজের শরীর মনের সুস্থতা বজায় রাখার পাশাপাশি কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য নিজেকে ভালোবাসার পাশাপাশি নিজের কাজের ফলাফলের প্রতিও সন্তুষ্ট থাকার মানসিকতা গড়ে তুলতে হবে। অবশ্য নিজেকে সর্বোত্তম মনে করার প্রবণতা থাকলে সেটাও ত্যাগ করতে হবে। অনেকে এই সমস্যাতেও ভোগেন, সে বিষয়ে অন্য কোনো আসরে আলোচনা হবে। আজ আমরা অন্যের সঙ্গে নিজের তুলনা সংক্রান্ত বিষয়ের মধ্যে আলোচনা সীমাবদ্ধ রাখব।
কেউ যখন নিজের কাজের প্রতি অসন্তুষ্ট থাকে তখন সে অন্যের সঙ্গে নিজেকে তুলনা করে কষ্ট পেতে থাকে, হীনমন্যতায় ভুগতে থাকে। কোনো কাজ শতভাগ সুচারুভাবে সম্পন্ন না হলে তার মধ্যে এমন মনোভাব জেগে ওঠে। এই প্রবণতা ব্যক্তির মধ্যে ক্রমেই নিজের প্রতি অসন্তোষ বাড়িয়ে তোলে। এই অভ্যেস থেকে বেরিয়ে আসার জন্য ব্যক্তির উচিত প্রয়োজনে মনোচিকিৎসকদের সাহায্য নেওয়া। মনে রাখতে হবে, হাতের পাঁচটা আঙুলের মতোই সব মানুষের জীবন, কর্ম, যোগ্যতা, ক্ষমতা একরকম হয় না। একজনের মধ্যে যে ক্ষমতা আছে তা হয়তো অন্যের মধ্যে নেই। এ কারণে অন্যের সাথে নিজেকে তুলনা করার আগে দুবার ভাবতে হবে, নিজের মধ্যে আত্মবিশ্বাস বাড়িয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে, তাহলেই সাফল্য আসবে।
নিজেকে সবসময় অন্যের সাথে তুলনা করার ফলে নিজের উপর মানসিক চাপ পড়ে এবং অনুশোচনা জন্ম নেয়। এর ফলে জীবন সংগ্রামে আরও বেশি পিছিয়ে পড়ার আশঙ্কা থাকে। কাজেই এখন থেকেই অন্যের সঙ্গে নিজেকে তুলনা করার অভ্যাস ত্যাগ করতে হবে। আগামী আসরেও আমরা অন্যের সঙ্গে নিজেকে তুলনা করার অভ্যাসের নানা দিক নিয়ে আলোচনার আশা রাখছি। সবার প্রতি আগাম আমন্ত্রণ রইল, সবাই ভালো থাকুন।
প্রাচ্যবিদ্যের চোখে মহানবী,
শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। প্রাচ্যবিদ্যের চোখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষক নতুন ধারাবাহিক আলোচনায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আলোচনার আজকের পর্ব পরিবেশনায় রয়েছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
পশ্চিমা খ্রিস্টান পণ্ডিতরা সেই প্রথম থেকেই ইসলাম ও এর মহানবীর বিপক্ষে যত বেশি সম্ভব মিথ্যা প্রচার করেছে এবং সবচেয়ে জঘন্য অপবাদগুলো প্রচার করেছে। সময়ের আবর্তনে পশ্চিমা প্রাচ্যবিদরা যদিও ইসলাম ও মহানবী সম্পর্কে তাদের লেখায় কিছুটা নিরপেক্ষতা আনতে পেরেছেন এবং নিরপেক্ষ গবেষণামুখী হয়েছেন, কিন্তু মহানবী ও তার শিক্ষাকে সঠিকভাবে বোঝার জন্য পাশ্চাত্যে কখনো জোরালো ও আন্তরিক প্রচেষ্টা চালানো হয়নি। এমনকি ইউরোপীয় রেনেসাঁর যুগেও সেখানকার পণ্ডিতরা মহানবী ও ইসলাম সম্পর্কে তাদের বিদ্বেষ দূর করতে পারেনি।
অষ্টাদশ শতক পর্যন্ত প্রাচ্যবিদরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসলাম সম্পর্কে যেসব গবেষণা করেছেন তাতে বাস্তবতা ও সত্যের ভাগ ছিল খুবই কম। এ সময় পর্যন্ত ইসলাম ও মহানবীর প্রতি প্রাচ্যবিদদের হামলা অব্যাহত ছিল।
তবে অতীতের সঙ্গে যেটুকু তফাৎ দেখা গেছে তা হল ইসলাম ধর্মের পরিবর্তে তাদের নিন্দাবাদের লক্ষ্য বা মূল টার্গেট হয়ে ওঠেন স্বয়ং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম। পাশ্চাত্যের কথিত এনলাইনমেন্টের যুগে বা আলোকায়নের যুগে যুক্তি ও প্রজ্ঞাকে গুরুত্ব দেয়া হলেও ইসলামকে ইউরোপে অযৌক্তিক ধর্ম হিসেবে তুলে ধরা হতো। অবশ্য কখনো কখনো ইসলাম ধর্মকে আকর্ষণীয় ও শিহরণ জাগানো বলে প্রশংসাও করা হতো, কিন্তু সার্বিকভাবে ইসলামকে তখনও বিপজ্জনক ও মারাত্মক হুমকি বলে মনে করা হতো। তবে এ যুগে অতীতের তুলনায় ইউরোপীয় ও পশ্চিমারা ইসলাম সম্পর্কে তুলনামূলকভাবে কম খারাপ ধারণা পোষণ করত। এ যুগে পাশ্চাত্যে ইসলাম ও মহানবীকে সাহিত্য এবং সংস্কৃতির প্রেরণাদায়ী উৎস হিসেবে ব্যবহার করা হতে থাকে, কিন্তু এমনও ভাবার কারণ নেই যে এ যুগে ইসলাম ও মহানবী সম্পর্কে পাশ্চাত্য নিরপেক্ষ হয়ে পড়েছিল এবং তারা কল্যাণকামী হয়ে পড়েছিল।
আসলে পাশ্চাত্যের কথিত আলোকায়নের যুগে তাদের প্রাচ্যবিদরা সমস্ত মনোযোগ নিবদ্ধ করেছিল ইসলামের মহানবীর উপর। এই যুগের খ্যাতনামা দুই ব্রিটিশ প্রাচ্যবিদ সাইমন অ্যাকলে ও জর্জ সিল মহানবী ও ইসলাম সম্পর্কে পুরোপুরি নিরপেক্ষ বিচার বিশ্লেষণ চালিয়েছেন বলে দাবি করেন। আসলে আলোকায়নের তথা যুক্তি ও প্রজ্ঞার কিছু প্রভাব তাদের উপর পড়লেও তারা পুরোপুরি বিদ্বেষমুক্ত ছিলেন না। সাইমন অ্যাকলে মুসলমানদের ইতিহাস বা হিস্টোরি অব দ্য স্যারাসেন্স শীর্ষক বই লিখেছেন। তিনি এ বইয়ে জনগণের সঙ্গে বিজয়ী মুসলমানদের আচরণের ভূয়সী প্রশংসা করেন। অন্যান্য বিজয়ী জাতির তুলনায় আরবরা বিজিত অঞ্চলের জাতিগুলোর সঙ্গে অনেক বেশি ন্যায়বিচারপূর্ণ, দয়াদ্র এবং সম্মানজনক আচরণ করেছে বলে তিনি উল্লেখ করেছেন।
সাইমন অ্যাকলে 1717 খ্রিস্টাব্দে হযরত আলী আলাইহিস সালামের বাণীর অনুবাদ সংক্রান্ত একটি বই প্রকাশ করেন। এ বইয়ে তিনি আমিরুল মুমিনিন হযরত আলীর জ্ঞান ও প্রজ্ঞার প্রশংসা করেন। অ্যাকলে লিখেছেন, আমাদের তথা ইউরোপীয়দের মধ্যে যে সামান্য জ্ঞান আছে তা পুরোপুরি প্রাচ্য থেকে উৎসারিত। প্রাচ্যবাসীরা প্রথমে এই জ্ঞানকে গ্রীসে স্থানান্তর করে এবং রোমানরা তা থেকে কিছু অংশ ব্যবহার করে। এরপর বর্বরতা ও বন্যতা ছড়িয়ে পড়ে গোটা পশ্চিমা বিশ্বে। মুসলমানরা বিজয় অভিযানগুলো চালিয়ে আবারও ইউরোপে জ্ঞান বিজ্ঞান চর্চার ধারা চালু করেন, আর এইসব কিছুর জন্যই আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঋণী। জর্জ স্যাল পবিত্র কোরআনের অনুবাদ করেছেন ইংরেজি ভাষায়। এর ভূমিকায় তিনি মহানবীর জীবন ও ইসলামী বিশ্বাসের ব্যাখ্যা দিয়েছেন। এর ফলে তাকে পাশ্চাত্যে ব্যাপক প্রতিবাদের শিকার হতে হয়েছিল। পশ্চিমারাই তাকে আধা মুসলমান বলে অভিযোগ তোলে, কিন্তু স্যাল অত্যন্ত কার্যকর ও সুচারুভাবে আত্মপক্ষ সমর্থন করে ওই ভূমিকাতেই লিখেছেন,
মুহাম্মদ ও কোরআন সম্পর্কে বলতে গিয়ে আমি নিজেকে অবমাননাকর শিরোনাম, বর্ণনা এবং লজ্জাজনক ও অশোভনীয় ভাষা বা বাক্য ব্যবহারের অনুমতি দেইনি, বরং মুহাম্মদ ও কোরআন সম্পর্কে ভদ্রতাপূর্ণ, শিষ্টাচারযুক্ত ও শোভনীয় আচরণ করাটাকেই নিজের জন্য জরুরি বা অত্যাবশ্যক মনে করেছি। জর্জ স্যালের মতে, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরবদেরকে মূর্তি পূজা থেকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান জানিয়েছেন এবং অন্যদের পক্ষ থেকে যেসব বিকৃতি একত্ববাদে অনুপ্রবেশ করেছে তা দূর করার চেষ্টা করেছেন। তিনি লিখেছেন, আরব মুশরিকদেরকে প্রকৃত খোদার পরিচিতির দিকে নিয়ে যাওয়ার ব্যাপারে তার তথা মুহাম্মদের পরিকল্পনা ছিল সুনিশ্চিতভাবে একটি সুশীল, খাঁটি ও প্রশংসনীয় পরিকল্পনা। এখানে আমি প্রয়াত লেখক পেরিডোর মতো দাবি করতে পারি না যে মুহাম্মদ নিজ জাতিকে মূর্তি পূজার দিক থেকে এক খোদার ইবাদতের ধর্মগ্রহণে বাধ্য করেছেন এবং এজন্য খারাপ ও অনুপযুক্ত কাজ করেছেন।
খ্রিস্টীয় অষ্টাদশ শতকে বীরদের প্রতি শ্রদ্ধা চিন্তা চেতনা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। মহানবীকে জার্মান কবি গ্যাটে একজন মহান বীর হিসেবে শ্রদ্ধা জানিয়েছিলেন। জার্মানির অন্যতম প্রধান ও সেরা কবি গ্যাটে যুবক বয়স থেকে ছিলেন ইসলাম ও মহানবীর প্রতি শ্রদ্ধাশীল। ইসলাম সম্পর্কে পড়াশোনা বা গবেষণার উপকরণ তার কাছে খুব কমই ছিল, কিন্তু তা সত্ত্বেও তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটি কাব্যনাট্য রচনার উদ্যোগ নিয়েছিলেন। তিনি তার সম্পর্কে কেবল একটি প্রশংসা গীতি লিখতে সক্ষম হয়েছিলেন। এই গীতি কবিতায় গ্যাটে মহানবীকে এমন এক বড় নদীর সঙ্গে তুলনা করেছেন যা বহু প্রশ্রবণকে নিজের সঙ্গী করেছে এবং সবসময়ই যার শ্রেষ্ঠত্ব ও গৌরব বাড়ছে। আর এর পাশাপাশি মহানবী নদীগুলো রাখাল তথা মানব জাতির ত্রাণকর্তা হিসেবে মানুষকে নিজের সঙ্গে চিরস্থায়ী আবাস বা সৌভাগ্যের দিকে নিয়ে যাচ্ছেন। এ অনন্য রূপকর্মী কবিতায় মহানবীর প্রিয়জন হযরত আলী আলাইহি সালাম ও প্রিয়তম কন্যা ফাতিমার কণ্ঠে উচ্চারিত সংলাপ ও উপমার মাধ্যমে বিশ্বনবীর এই অপরূপ চিত্র তুলে ধরেছেন জার্মান সাহিত্যের অন্যতম প্রধান কবি ও দিকপাল গ্যাটে।
জার্মান কবি গ্যাটে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসাধারণ মানব বলে প্রশংসা করেছেন। তিনি পবিত্র কোরআনকেও চিরস্থায়ী সম্পদ বলে উল্লেখ করেছেন। তো শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রাচ্যবিদদের চোখে মহানবী শীর্ষক আজকের আলোচনা এখানেই শেষ করছি।
কথা হবে আবারও আগামী পর্বে, তখনও আপনাদের সঙ্গ পাবার প্রত্যাশা রইল।
শ্রোতা বন্ধুরা, পাশ্চাত্য বিশ্ব সবসময় বাকস্বাধীনতা সহ মানবাধিকারের নীতিমালা মেনে চলার দাবি করে আসছে, কিন্তু সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপের অধিকাংশ দেশের ঘটনাবলীর দিকে লক্ষ্য করলে দেখা যাবে ইসলাম অবমাননা এবং সন্ত্রাসবাদ সহ বহু বিষয়ে তারা দ্বিমুখী নীতি অবলম্বন করেছে। আজকের অনুষ্ঠানে আমরা এসব বিষয়ে পাশ্চাত্যের দ্বিমুখী চরিত্র নিয়ে কথা বলব। পরিবেশনায় আছি আমি সোহেল আহমেদ
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
পাশ্চাত্য সমাজে যখন ইসলাম ধর্ম ও বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য দেওয়া হয়, কিংবা চীন ও রাশিয়ার মতো পাশ্চাত্যের প্রতিদ্বন্দ্বী দেশগুলোর বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়, তখন সেটাকে অনেকটা বৈধ বলেই ধরে নেওয়া হয়। ইউরোপে, বিশেষ করে ফ্রান্সে সম্প্রতি ইসলাম ও মহানবীকে অবমাননার যে ঘটনা ঘটেছে তা বাকস্বাধীনতার ব্যাপারে ওই দেশটি দ্বিমুখী নীতিরই বহিঃপ্রকাশ। ইউরোপে মুসলমানদের উপস্থিতি ঠেকানোর জন্য ইসলাম ও মুসলমান বিরোধী যে প্রচার প্রপাগান্ডা চলছে তার প্রতি ওই অঞ্চলের সরকারগুলো, বিশেষ করে ফ্রান্স সরকার, প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে ভূমিকা রাখছে। ইসলাম বিরোধী কর্মকাণ্ডে ফ্রান্স সরকার হয় নীরব রয়েছে অথবা তাদের প্রতি সমর্থন দিচ্ছে। ইউরোপের মধ্যে ফ্রান্সের সবচেয়ে বেশি সংখ্যক মুসলমান বসবাস করে, ফলে স্বাভাবিকভাবেই সেখানে ইসলাম আতঙ্ক সৃষ্টির মাধ্যমে এই ধর্ম ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাবমর্যাদাকে ক্ষুণ্ণ করার ঘটনা অনেক বেশি ঘটছে, ফলে মুসলমানরাও এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বাধ্য হচ্ছে।
উদাহরণস্বরূপ, সম্প্রতি ফ্রান্সে স্যামুয়েল পেটি নামে যে শিক্ষক নিহত হয়েছেন, তিনি শার্লি এবদো ম্যাগাজিনে প্রকাশিত বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামকে নিয়ে প্রকাশিত ব্যঙ্গ কার্টুন ক্লাসের শিক্ষার্থীদের সামনে তুলে ধরেছিলেন। এরপর তিনি প্যারিস থেকে 30 কিলোমিটার দূরে একটি শহরে নিহত হন। পুলিশ ধারণা করছে এক চেচেন নাগরিক এতে জড়িত থাকতে পারে। নিহত শিক্ষক অক্টোবর মাসের প্রথম দিকে স্কুলের ছাত্রদের ক্লাস নেওয়ার সময় বিশ্বনবীকে নিয়ে প্রকাশিত ব্যঙ্গ কার্টুন তিনি ছাত্রদেরকে দেখিয়ে বলেছিলেন, যাদের ভালো লাগবে না তারা ক্লাসরুম থেকে বেরিয়ে যেতে পারে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বেশ কয়েকজন মুসলিম ছাত্রের অভিভাবকরা স্কুল কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেন। এরপর স্কুল কর্তৃপক্ষ ওই শিক্ষককে সতর্ক করে দিয়ে বার্তা পাঠিয়েছিল। কিন্তু ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন শিক্ষক হত্যার ঘটনাকে ইসলামপন্থীদের পক্ষ থেকে সন্ত্রাসী ঘটনা হিসেবে অভিহিত করে দাবি করেন, 47 বছর বয়সী ওই শিক্ষক বাকস্বাধীনতার বিষয়ে শিক্ষা দেওয়ার কারণেই তাকে হত্যা করা হয়েছে।
ম্যাক্রন আরও বলেন, ওই হত্যার ঘটনা ফ্রান্সের মূল্যবোধের উপর আঘাত এবং তার ভাষায় ইসলামপন্থী সন্ত্রাসীদের বিরুদ্ধে সংগ্রাম চলবে বলেও তিনি দাবি করেন। তবে ফরাসি প্রেসিডেন্ট তার বক্তব্যে নিহত শিক্ষকের ইসলাম অবমাননার বিষয়টি সম্পূর্ণ এড়িয়ে যান। ফ্রান্সের শিক্ষামন্ত্রীও এক টুইট বার্তায় শিক্ষক হত্যার ঘটনাকে ফ্রান্সের বিরুদ্ধে হামলা বলে অভিহিত করেন। শিক্ষক নিহত হওয়ার ঘটনার কিছুদিন পর সেদেশের একটি মসজিদের ইমামকে অপহরণ করা হয় এবং দেশটির মুসলিম নেতৃবৃন্দ এর তীব্র নিন্দা জানায়। 5 বছর আগে শার্লি এবদো ম্যাগাজিনে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করে কার্টুন প্রকাশিত হওয়ার পর আদালতে যে মামলা করা হয়েছিল তার রায় ঘোষণার একই সময় ফের শিক্ষকের মাধ্যমে বিশ্বনবীকে অবমাননার ঘটনা আন্তর্জাতিক সমাজ ও গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করে। বিষয়ের ব্যাপার হচ্ছে, প্রেসিডেন্ট ম্যাক্রন ইসলাম অবমাননার ঘটনার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ না নিয়ে উল্টো উদ্ভূত পরিস্থিতির জন্য মুসলমানদেরকে অভিযুক্ত করায় ইসলাম ও মুসলিম বিদ্বেষীরা আরও বেশি উৎসাহিত হচ্ছে।
মুসলিম বিদ্বেষী হিসেবে পরিচিত শার্লি এবদো ম্যাগাজিন পহেলা সেপ্টেম্বর বিশ্বনবীকে অবমাননা করে ফের ব্যঙ্গ কার্টুন প্রকাশ করে। ব্যঙ্গ কার্টুনের উপরে লেখা ছিল, এই ছবিটি ইতিহাসের অংশ এবং ইতিহাসকে কখনোই পুনরায় লেখা যায় না কিংবা মুছে ফেলা যায় না। প্রকৃতপক্ষে ফ্রান্সে মহানবীকে অবমাননার ঘটনা থেকে বোঝা যায় এই দেশটিতে ইসলাম বিদ্বেষ ও পবিত্র এই ধর্মের ভাবমর্যাদা ক্ষুণ্ণ করার চেষ্টা অব্যাহত রয়েছে। এর আগে 2005 সালে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামকে নিয়ে 12টি ব্যঙ্গচিত্র ডেনমার্কের একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এর পরের বছর ফ্রান্সের শার্লি এবদো ম্যাগাজিনও রসুলকে অবমাননা করে ব্যঙ্গচিত্র প্রকাশ করে। সে সময় এর বিরুদ্ধে বিশ্বজুড়ে মুসলমানদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া হয়েছিল। এসব পদক্ষেপের ব্যাপক নিন্দা ও সমালোচনা সত্ত্বেও শার্লি এবদো তাদের অবস্থানে অটল থাকায় 2015 সালে শার্লি এবদো ম্যাগাজিনের দপ্তরে সশস্ত্র হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ফ্রান্সের চরম মুসলিম বিদ্বেষী উগ্র ডানপন্থী খ্রিস্টান গোষ্ঠী সুযোগ পেয়ে যায় এবং এ বিষয়টিকে তারা নির্বাচনী প্রচারণার কাজে লাগানোর চেষ্টা করে।
ইসলাম অবমাননার বিরুদ্ধে মুসলমানদের তীব্র সমালোচনা ও প্রতিবাদ সত্ত্বেও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন শার্লি এবদো ম্যাগাজিনের ইসলাম অবমাননার ঘটনাকে বাকস্বাধীনতা বলে অভিহিত করেছেন। তিনি এও বলেছেন, আমি আছি যাতে বাকস্বাধীনতাকে রক্ষা করতে পারি। ফরাসি প্রেসিডেন্ট এমন সময় ইসলাম অবমাননার ঘটনাকে বাকস্বাধীনতা বলে অভিহিত করলেন যখন সেদেশে কথিত ইহুদি নিধনযোগ্য হলোকাস্টের বিরুদ্ধে কথা বলাকে অপরাধ হিসেবে গণ্য করা হয়। শার্লি এবদো ম্যাগাজিনে ইসলাম অবমাননার ঘটনাকে ম্যাক্রন এমন সময় বাকস্বাধীনতা বলে দাবি করলেন যখন আন্তর্জাতিক আইন ও বাকস্বাধীনতার ব্যাখ্যায় কোনো ধর্মবিশ্বাসের প্রতি অবমাননা করাকে নিষিদ্ধ করা হয়েছে। প্রেসিডেন্ট ম্যাক্রন ও ফরাসি সরকার ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে, বিশেষ করে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অপপ্রচার রোধে কার্যকর পদক্ষেপ না নেয়ার পরিবর্তে উল্টো বাক স্বাধীনতার দোহাই দিয়ে অপরাধীদের সমর্থন দেওয়ায় ইসলাম বিদ্বেষীরা আরও বেশি উৎসাহী হচ্ছে, যার ফলে মুসলমানদের পক্ষ থেকেও পাল্টা প্রতিক্রিয়া আসছে। এমনকি ফরাসি প্রেসিডেন্টের এসব কথাবার্তা খোদ ওই দেশটির আইনেরও বরখেলাপ।
পাশ্চাত্য বিশেষ করে ইউরোপের দেশগুলোতে বাক স্বাধীনতার মাত্রা কেবলমাত্র সেই পর্যন্তই যদি পুঁজিবাদী ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা সহ বিভিন্ন ইস্যুতে সরকারগুলোর নীতির বিরুদ্ধে না যায়। সীমা লঙ্ঘন করলেই তখন বাক স্বাধীনতার কথা ভুলে গিয়ে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। সম্প্রতি ব্রিটেনে এ ধরনের ঘটনা ঘটেছে। ব্রিটেনের রক্ষণশীল সরকার শিক্ষক পরিচালনা পরিষদকে নির্দেশ দিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যেসব পাঠ্যবইয়ে পুঁজিবাদের বিরুদ্ধে বক্তব্য এসেছে সেগুলো যেন পাঠ্যসূচি থেকে বাদ দেওয়া হয়। যাই হোক, পাশ্চাত্যে বাক স্বাধীনতার দাবি কেবলই লোক দেখানো মাত্র, আর এ কারণে ইসলাম অবমাননার ঘটনা ঘটলেও তা সহজে পার পেয়ে যাচ্ছে। তো শ্রোতা বন্ধুরা, ইউরোপে ইসলাম অবমাননা ও বাক স্বাধীনতার ব্যাপারে সরকারগুলো দ্বিমুখী আচরণ করছে এই সম্পর্কেই বিশেষ আলোচনাটি শুনলেন।
আমাদের সঙ্গ দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
Thank you.